আশা মুছে বিভোর রেখো তব প্রেমে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পড়ো, তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ মাদানী চ্যানেলে দেখছেন এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক তাআলার অনুগ্রহে তার দয়াই মাহে রমজানুল মুবারক আপন বরকত উৎসব ইত্যাদি বিলি করতে অতিবাহিত হচ্ছে। আল্লাহ করিম মাহে রমজানের বরকতসমূহ দান করুক। এই মুবারক মাসের মধ্যে আমরা যে নিজেদের মধ্যে, আমাদের রুটিনের মধ্যে, নিজেদের কাজের মধ্যে যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসি, আল্লাহ আমাদের এই পজিটিভ চেঞ্জ সারা বছরই বরং সারা জীবনই নিজের জীবনের মধ্যে অন্তর্ভুক্ত রাখার আল্লাহ তৌফিক দান করুক। মানুষের কিছু অভ্যাস এমন থাকে যেগুলো তার ঘরের সদস্যদেরকেও কখনো কখনো প্রভাবিত করে এবং কখনো কখনো এমন হয় যে ঘরের সদস্যরা তো নিরাপদে আছেন কিন্তু যারা বাহিরের সদস্য থাকেন, ঘরের বাহিরের, তাদের পেরেশানির সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলার দয়া হলো যে রমজান মাসে মুসলমানদের আগ্রহ মসজিদের দিকে আসা হয়। তো কিছু বিষয় এমন হয় যে যখন মানুষ মসজিদে আসেন তখন কিছু অভ্যাস এমন হয়ে থাকে যেগুলোর জন্য সম্ভবত এত প্রবলেমের কারণ হয়, কিন্তু লোকটি যে এই অভ্যাস নিয়ে মসজিদে আসছেন এর কারণে অন্য লোক অবশ্যই পেরেশানির সম্মুখীন হয়। উদাহরণস্বরূপ, সে তো আসে এবং দেরি করে আসে, সামনে বসার জন্য কাতার ডিঙ্গিয়ে মানুষের কাঁধের উপর লাফ দিয়ে সবার সামনে আসা একটি হলো। এই দ্বিতীয়টি হল নামাজ যখন পড়ে এই স্থানেই নামাজ পড়া, অর্থাৎ সে জায়গা নির্ধারণ করে রাখে, নির্দিষ্ট স্থানেই নামাজ পড়তে হবে। এখন সেখানে আসতে যদি কোনো কারণে লেট হয়ে যায়, সেখানে যদি অন্য কোনো লোক দাঁড়ায় বা অন্য কোনো ইবাদত করতে থাকে, তাকে সেখান থেকে সরিয়ে লোকটি সেখানে বসে। এভাবেও কখনো কখনো হয়ে থাকে। আচ্ছা, এমনও হয় যেমন গরমের অবস্থায় মসজিদে আসলো, তখন আলাদাভাবে পাখা চালু করে দিল এবং আলাদা পাখা চালু করে সেখানে বসে পড়ল, বরং যে পাখা চলছে সেখানে বসে মুসল্লিগণ কুরআনুল করিম পড়ছেন। তো যে পাখা চলছে সে পাখার বাতাসের মধ্যেও তিলাওয়াত করা যায়, কিন্তু কি করল, নিজের জন্য আলাদা পাখা চালানোর কাজটি করল। এবং এর পাশাপাশি যদি ইমাম থেকে কোনো ভুল হয়ে যায়, কোনো ত্রুটি হয়ে যায়, কোনো কিছু বাদ পড়ে, তখন এমন পরিস্থিতিতে ইমাম সাহেবকেও কখনো কখনো প্রশ্নের সম্মুখীন করে, জানি না ইনি কে, তিনি জানেন না, তিনি কিছু পারেন না, কোনো কিছুর প্রতি তার মনোযোগ নেই, কোথায় কি চিন্তা করেন, কি করেন, মানুষেরা এ জাতীয় কথাও বলে থাকে। এই যে নিয়ম রয়েছে এগুলো সঠিক নিয়ম নয়। আপনি দেখুন, আমাদের ঘরের মধ্যে একটি রুমে
কমপক্ষে কতটি পাখা থাকে?
সাধারণত একটি রুমে একটি পাখা থাকে। যখন রুম বেশি বড় হয় তখন কখনো দুটি পাখা থাকে। আপনি দেখুন, একটি রুমের মধ্যে একটি পাখা আছে এবং সে পাখা কতজন মানুষ ব্যবহার করেন, সে একটি পাখাই চলবে এবং সে রুমে যত মানুষ বসবে সবাইকে একটি পাখাই বাতাস দেবে এবং মানুষ সে রুমের মধ্যে বসেন। যেমনিভাবে আমরা ঘরের মধ্যে একটি পাখার নিচে বসতে পারি, সেভাবে মসজিদে যে পাখা চলছে সেটা বরাবর নিচে না হলেও তার পাশে বসে লোকেরা কি ইবাদত করতে পারে না? অবশ্যই করতে পারেন। নিজেদের বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কখনো কখনো সতর্ক থাকি। কিছু লোক আছে যারা ঘরের বিদ্যুতের ব্যবহারের ব্যাপারেও সতর্ক হয় না। কিছু মানুষকে দেখা গেছে যে যখন ঘরে অযথা পাখা চলে তাপ বন্ধ করে দেন, তা খুবই
ভালো কথা। বাতি জ্বললে তা বন্ধ করে দেন। আচ্ছা, কেউ যদি আলাদাভাবে পাখা চালু করে তাকে বলা হয় যে অপর কক্ষে গিয়ে বসুন, অপর বেডরুমে গিয়ে বসে যান। যেমনিভাবে আমরা নিজেদের ঘরের বিদ্যুতের প্রতি যত্নবান হই, সজাগ হই, তার চেয়েও বেশি আমাদেরকে মসজিদের বিদ্যুতের প্রতি যত্নবান হওয়া উচিত এবং সেটার অনুভব করাও প্রয়োজন। পাশাপাশি মনে রাখবেন যে এমন পরিস্থিতি তৈরি করবেন না যার কারণে নামাজিদের কষ্ট হয়। মসজিদের মধ্যে যে সকল লোক ইবাদতে লিপ্ত রয়েছেন তাদের কষ্টের মধ্যে পড়তে হয়, এমন অভ্যাস আমাদের মাঝে থাকা উচিত নয়। যখন মানুষ মসজিদে আসবেন তখন ভালো মানুষ হয়ে আসবেন, যখন মসজিদে অবস্থান করবেন এমনভাবে অবস্থান করবেন অন্যান্য মানুষ কষ্টের সম্মুখীন না হয়। আলহামদুলিল্লাহ, নিগরানী সুরা আমাদের স্টুডিওতে তশরিফ এনেছেন হাজি সাহেব। আজকে আমাদের ইচ্ছা হলো যে কর্মকাণ্ডগুলো ঘরের বাইরে রয়েছে সে সম্পর্কে কিছু কথা বলবো। কিছু লোকের অভ্যাস রয়েছে যে এখন রমজানুল মোবারক বিদায় নিতে যাচ্ছে এবং ঈদের দিন নিকটবর্তী হচ্ছে, লোকেরা শপিং ইত্যাদির প্রস্তুতিও নিচ্ছেন। কিছু লোকের অভ্যাস হলো যে উইন্ডো শপিং করার। উইন্ডো শপিং অর্থাৎ তারা কিছুই ক্রয় করেন না, কেবল আসা যাওয়া, ঘোরাফেরা, রেট জিজ্ঞাসা করা, এটা কত, ওটা কত, এটা দেখান, পরিশেষে যেভাবে গিয়েছেন সেভাবেই ঘরে ফিরে আসেন। এ ব্যাপারে আপনি কি বলেন?
কালচার হয়ে গিয়েছে রমজানুল মোবারকে ঈদের জন্য এভাবে কেনাকাটা করা, অনেক বড় বড় ধরনের লস হয়ে থাকে যে অনেক লোক বরকতময় রাতগুলোতে মার্কেটে যায়। মূলত কেনাকাটার ক্ষেত্রে তাদেরকে নিষেধ করা যাবে না। আর এখন দেখুন, সম্ভবত সন্ধ্যার পর মার্কেট শপিং মলগুলো বন্ধ হয়ে যায়, এমনই তো?
জি, তাই।
যেহেতু এখন সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়, এর অর্থ হলো মানুষ রোজা অবস্থায় মার্কেটে যায়। মানুষ যদি দিনের বেলায় শপিংয়ে যায় তবে উইন্ডো শপিং অনেকটা কমে যাবে।
অবশ্যই ঠিক।
ঠিক আছে, কেননা মানুষ রোজা অবস্থায় এদিক সেদিক এত ঘোরাফেরা করা পছন্দ করে না, তারা তাদের প্রয়োজনে যাবে, প্রয়োজনের জিনিসপত্র কিনবে, কেননা তারা জানে ইফতারের আগে ঘরে পৌঁছাতে হবে। যেহেতু ইসলামী বোনদের ইফতার তৈরি করার একটা টেনশন থাকে।
জি জি।
তো এটা আপনি এভাবে মনে করুন, যদি আমরা একটা প্লাস পয়েন্টের দিকে লক্ষ্য করি তো আমাদের ঝোঁক সেদিকে যায়, প্লাস পয়েন্টের দিকে, যে সম্ভবত সেটা এভাবে বলতে পারেন মানুষ কাজের জন্য যায়, প্রয়োজনীয় কেনাকাটা করতে যাবে, কেনাকাটা শেষে তাদের বাসায় ফিরে আসবে। এক্ষেত্রে দোকানদাররাও এই বিষয়ের প্রতি মনোযোগ দেন, কাস্টমারের সাথে অহেতুক দরাদরিতে তাদের সময় যেন নষ্ট না হয়। এমন মানুষদের নিয়ে তাদের সময় কম নষ্ট হবে যারা আসে, দেখে আর চলে যায়। রিয়েল কাস্টমারই আসবে, কেনাকাটা করবে আর আই থিঙ্ক চলে যাবে। তো এটা আমি পার্সোনালিভাবে আপনার প্রশ্ন থেকে চিন্তা করার চেষ্টা করেছি, এতটুকুই, আর এখন এই রেজাল্ট আসলো।
সঠিক উত্তর দিয়েছেন, কথাটি সঠিক। মানুষ এমন বাহানা কম করে, এই যে মানুষ সেখানে গিয়ে এভাবে সময় নষ্ট করেন, অর্থাৎ কোনো কাজকর্ম নেই, শুধু শুধু ফেরিওয়ালাদের সাথে কথাবার্তা বলেন, এখন যেহেতু রোজা তাই অতটুকু করবেন না, এই যে মানুষ অনেক বেশি বাজার দর করেন, এ ব্যাপারে আপনার অভিমত কি?
মূলত প্রপারলি এবং সঠিক নিয়মে যদি বার্গেটিং করতে চান, বার্গেটিং করা ভালো কথা। আমাদের বড়দের থেকে এটা প্রমাণিত। অবশ্যই হজের দিনগুলোতে দেখা যায় সেই সময় খরচ করা অনেক বেশি করা হয়, কেউ যদি দর কষাকষি করেন সঠিক নিয়মে। আর ফলাফলও দেখুন, আপনি যদি দুই চারবার বারবার বলতে থাকেন যে আমি চলে যাচ্ছি, দোকানদার অবশ্যই ডাকেন যে ভাই নিয়ে যান, নিয়ে যান। মূলত আমরাও জানি না যে তাদের প্রবলেম কি, তাদের কি লাভ হচ্ছে নাকি হচ্ছে না, লাভ কম হচ্ছে নাকি লস বেশি হচ্ছে, এগুলো আমরা জানি না। যেহেতু মূল্যবৃদ্ধির ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি হয়েছে যে দাম বেড়ে গেছে, তো এখন রেঞ্জ থেকে তারা বেরিয়ে যায়। সালমান ভাই, তো আপনি কাপড় কিনতে যাচ্ছেন বা জুতা কিনতে যাচ্ছেন বা ফ্রুট কিনতে যাচ্ছেন বা কোনো কিছু কিনতে যাচ্ছেন, কেউ যদি বার্গেটিং করতে যায় এবং তার নিয়ত তাকে কষ্ট দেয়া নয়, জাস্ট এটা একটা ওয়ে অফ ডিলিং, ওয়ে অফ পারচেসিং, একটি ডিল হচ্ছে, যদি সে নেগোসিয়েট করতে চায়, যদি সে ওই নিয়মে করতে চায়, তাকে কষ্ট দিতে চাচ্ছেন না, তবে আমার মনে হয় না যে তিনি কোনো ধরনের ভুল করছেন। অবশ্য যদি আপনি এ অভ্যাস নিয়ে যান, সেখানে গিয়ে দোকানদারকে বিরক্ত করা, তাদের অভ্যাস হল ময়দাতে লবণের মতো। আর দোকানদারও বুঝতে পারে যে সে টাইম পাস করার জন্য এসেছে, কোনো কেনাকাটা করতে সে আসেনি। সে কেনাকাটা করবে না, দোকানদারের অভিজ্ঞতা তো আছে। আপনি কিছুক্ষণ দোকানে বসলে তাদের ধারণা হয়ে যায় তারা আপনার মনের মতো কালার, আপনার মনের মতো কাপড় বের করে দেয়। সে আপনার চয়েস, মেজাজ সম্পর্কে আপনার গেট আপ দেখেন, আপনি কি চান, সে আপনার কাপড় দেখে আপনার জন্য ওইরকম কাপড় বের করে দেবে। এটা মনে রাখবেন, যারা কাপড়ের ব্যবসা করে তাদের এত অভিজ্ঞতা হয়ে যায় যে আপনি কি কাপড় পরবেন, কোন ব্র্যান্ডের কাপড় পরেন, সেই হিসাবে তিনি আপনার সামনে কাপড় বের করবেন। তার এটা মনে হয় যে সে কাপড় পছন্দ করেছে, তাই এভাবে হয়। যদি কেউ প্রয়োজনে পড়ে দর কষাকষি করে, আই থিঙ্ক অভ্যাসটি খারাপ নয়। যদি কেউ বিরক্ত করার জন্য এমন কাজ করে, ডেফিনেটলি এ অভ্যাস ভালো নয়।
এটা সাধারণত যারা দুষ্টু প্রকৃতির ছেলে রয়েছে তারা এ ধরনের আচরণ করে থাকে। ফেরিওয়ালাদের সামনে দাঁড়িয়ে এ ধরনের কথাবার্তা বলে, তাদেরকে বিরক্ত করে, আল্লাহ রক্ষা করুক। এভাবে বিরক্ত করার অভ্যাস থাকা উচিত নয়। মানুষ কখনো কখনো দোকানপাটে যায়, মালপত্র নিজেই তুলে নেন এবং সেগুলো দেখেন এবং সেটা আপন স্থানে রাখেন না। এ ব্যাপারে আপনি কি বলেন?
তো এটা আদর্শগতভাবে নিয়ম হলো এই, যদি দোকান এমন হয় যে যেখানে গ্রাহকরা নিজেরাই ভেতরে এসে প্রোডাক্ট দেখার অনুমতি আছে, যেমন ক্রোকারিজের দোকান আছে, এইভাবে অনেক ডেকোরেশনের দোকানও আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে, অনেক বড় বড় সুপার শপও আছে, যেখানে মানুষ যায় এবং প্রয়োজনীয় জিনিস নিজের হাতে নেয়, সেলফ পারচেসিং হয়ে থাকে, সেলফ সার্ভিস। আর সেখানে একটা জিনিস হাতে নিয়ে রেট দেখল এবং তার মনে হলো যে এটা রেঞ্জের নয়, সে সেটা সেখানে রেখে দেয়। অনেক সময় কি হয় সালমান ভাই, জিনিস পড়ে যায় আর পড়ে গেলে তা উঠিয়ে রাখে না। এটা সাধারণত স্টোরে দেখা যায়, যদি জিনিস পড়ে যায় তো দোকানদার উঠিয়ে রাখে। এটা সাধারণত চারিত্রিকগতভাবে হয়, যদি আপনার হাত থেকে দুই চারটি জিনিস পড়েও যায়, তা উঠিয়ে ওই স্থানে রাখুন, ঠিক আছে? যদি আপনি সঠিকভাবে রাখতে না পারেন, তবে আপনি দোকানের লোকটিকে ডেকে তার সাথে হাত লাগান, যেন এমন মনে না হয় আপনি জিনিস ফেলে চলে যাচ্ছেন। তো এইভাবে জিনিসগুলো সঠিক স্থানে রাখুন, তা দেখুন, যত্ন করুন, যেন পড়ে না যায়, ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। দেখুন, তারা বাচ্চাদেরকে সাথে নিয়ে যায় জিনিস কেনার জন্য। শিশুরা তো শিশু, আপনি তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। শিশুরা অনেক সময় জিনিস ফেলে দেয়, জিনিস ভেঙে ফেলে, জিনিস নষ্ট করে ফেলে, তাই এটা সঠিক নয়। আপনি জিনিস কিনতে গিয়েছেন, বাচ্চাদের কেনাকাটার জন্য নয়। তো আপনি এমন পদ্ধতি অবলম্বন করুন দোকানদারের জন্য যেন কষ্ট না হয়। সে আপনার শিশুর জন্য দোকান খুলেনি, শিশুরা দোকানে এসে বোতল ফেলে দিবে, চিপস ছিঁড়ে ফেলবে, জুস ফেলে দিবে, এটা ওটা ইত্যাদি ইত্যাদি, তো এমনই। আচ্ছা, সামটাইমস কি হয়, বাচ্চারা তার পকেটের মধ্যে জিনিস লুকিয়ে ফেলে, তার ফ্যামিলি মেম্বাররাও জানে না সে এমন করেছে, তারা তো শিশু, শিশুদের তো এমন অভ্যাস নেই, পকেটে নিয়ে নিল আর চেক করার সময় গেটে আটকানো হলো। তো এ ব্যাপারে আমার পরামর্শ হলো, দোকানদারের কাছে আপনি মা বাবাকে অপমান করবেন না, বরং পিতামাতার উচিত সে সময় সন্তানকে বোঝানো বাবা এমন করবে না, বাবা কোনো জিনিস নিলে এর মূল্য দিতে হবে, তাদেরকে শিক্ষা আমাদের দেওয়া উচিত। যখন কেনাকাটার জন্য যাবেন, তো সোজা কথা হলো এই, যেভাবে বিক্রয়ের নিয়ম আছে সেভাবে কেনারও নিয়ম আছে। যেমনি বিক্রেতার নিয়ম নীতি আছে, তেমনি ক্রেতারও নিয়ম নীতি আছে। আপনি এমন উত্তম গ্রাহক হয়ে যান যে আপনি আসার কারণে দোকানদার খুশি হয়, আনন্দিত হয়। ইনি শুধু টাকা দিয়ে যান না, বরং সুন্দর ব্যবহার করেও যায়। এইভাবে দোকানদারেরও মুচকি হেসে কথা বলা দরকার, যদি প্রয়োজন হয় কথা বলেন। তো আপনি নিজের চেহারায় মুচকি হাসি রাখার চেষ্টা করুন।
হাজি সাহেব, একটা স্বভাব হলো যে কথা ফলো না করা, এটা একটা স্বভাব। যেমন রুল ফলো না করা, কথা ফলো না করা, কোনো ব্যক্তিত্বকে না মানা। উদাহরণ এভাবে নিতে পারেন, কোথাও যাচ্ছেন যেখানে বৈদ্যুতিক সিঁড়ি সংযুক্ত রয়েছে, স্কেলেটর সিঁড়ি চালু রয়েছে। এখন এই সিঁড়িটা হলো কোন সিঁড়ি? এটা নিচের দিকে নামা সিঁড়ি, তাকে উপরে যেতে হচ্ছে। তো উপরে যাওয়ার জন্য এই সিঁড়ি দ্বারা অসম্ভব, তাকে অন্যদিকের সিঁড়ি দিয়েও পড়ে যেতে হবে, সামান্য অগ্রসর হয়ে যেতে হবে। তিনি কি করেন, এই যে সিঁড়িটা নিচের দিকে আসছে, তিনি সেটা দিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করেন।
তো
এ ধরনের মানুষও দেখা গিয়েছে, বলা হয় যে এখানে গাড়ি থামবে না, কিন্তু সেখানে অবশ্যই থামে, এখানে থুতু ফেলবেন না, সেখানে অবশ্যই থুতু ফেলে, এদিকে যাওয়া নিষেধ কিন্তু সেদিকে যাওয়ার চেষ্টা চালায়। তো এই যে
এক ধরনের স্বভাব,
তাকে যা বলা হচ্ছে তা মানছে না, তার বিপরীত করা, এ ব্যাপারে আপনি কি বলেন?
একটি টপিক রয়েছে সিভিক সেন্স, সিভিক সেন্স একটি টপিক আছে। সিটি নিয়ম পদ্ধতি, একটি রাষ্ট্র হিসেবে, সিটিজেন হিসেবে আপনাকে কিভাবে থাকতে হবে, প্রতিবেশীদের সাথে কিভাবে থাকতে হবে, আপনাকে বাজারে কিভাবে থাকতে হবে, কিভাবে আসা যাওয়া করতে হবে, গাড়ি চালাতে হবে, পার্কিং কিভাবে করতে হবে, কিভাবে সিঁড়িতে উঠতে হবে, সিঁড়ি থেকে নামতে হবে, জিনিস কোথায় রাখা যাবে কোথায় রাখা যাবে না, বাহিরের ব্যাপারে আমি কথা বলছি। আমাদের এখানে সিভিক সেন্স সম্ভবত এই টপিকের উপর খুবই কম ডিসকাস করা হয়। এই টপিক দিনই প্রতিষ্ঠানের জন্য, এই টপিক দুনিয়াবী প্রতিষ্ঠানের জন্য, যেটাকে আপনি, অর্থাৎ যেমন আমি বলছি সিটি, অ্যাজ এ সিটিতে বা শহরে বসবাস করার জন্য, ঘরে বসবাস করার জন্য ফ্যামিলি সেন্স রয়েছে, ঠিক আছে? সেন্স হলো একটি বুদ্ধিমত্তা, নিয়ম নীতি, বিবেক হিসেবে বলা হয়। বিবেকের চাহিদা অনুযায়ী, পরিভাষা এবং অন্যান্য চাহিদা অনুযায়ী মানুষ অবস্থান করেন। যেহেতু এর সাবজেক্ট আমাদের এখানে, যদিও থাকে মানুষ কোথায় থুতু ফেলবে, থুতু কোথায় ফেলবে না, কোথায় ময়লা ফেলবে আর কোথায় ফেলবে না, অর্থাৎ কোথায় কিভাবে যেতে হবে, যেমন সিঁড়ির উদাহরণ দিলেন, কিভাবে উঠতে হবে আর নামতে হবে, পথচারীদের জন্য কিভাবে পথ দিতে হবে, এভাবে অনেক সময় মনে হয় আমাদের চারিত্রিক কোনো শিক্ষাই নেই, অর্থাৎ যাকে চরিত্র গঠন বলা হয়। যদি আমরা আমাদের অভ্যাসের নাম যদি অন্য নাম দেই, তবে তা চরিত্র গঠন এর নাম দেব, এটাকে ক্যারেক্টার বিল্ডিং নাম দেব, এটাকে আপনি নিজের চরিত্র আদর্শকে সংশোধন করার নাম দেবেন, নিজের নিয়মনীতিকে সংশোধন করুন। তা এটা কেবল আপনি এবং আমি প্রোগ্রাম করার দ্বারা, আধা ঘন্টা পৌনে এক ঘন্টা ডিসকাস করার দ্বারা, আমি এটা মনে করি না যে এর ফলে অনেক চেঞ্জিং নিয়ে এসেছে। যদিও আলহামদুলিল্লাহ মানুষেরা শুনেন এবং আমাদের উৎসাহ দিচ্ছেন, আমাদেরকে কল করছেন, এখনও কল আসছে এবং তা অনেকে শেয়ার করছেন, আল্লাহ তালার শুক্রিয়া এই সকল অবস্থায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই টপিকস, এই জিনিসগুলো তিনটি স্থানে বিশেষ করে আমি প্রয়োজন মনে করি,
ঠিক,
প্রথমত আমাদের ঘর,
ঠিক,
দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান, এবং তৃতীয় হল মিম্বার ও মেহরাব, যেখান থেকে যদিও শিক্ষামূলক অনেক বয়ান ইত্যাদি হয়ে থাকে, তবু অনেক টপিকস মিসিং। তো মিম্বার ও মেহরাব থেকেও এই বিষয়টিকে ম্যাক্সিমাম হাইলাইট করা হয়, আকিদা, চিন্তাধারা, ইবাদত, চরিত্র, লেনদেন, এগুলো সম্পূর্ণ দীন ও ইসলামের মেন চারটি টপিক। আকিদা ও চিন্তাধারা, আকিদা, ইবাদত, চরিত্রাবলী, লেনদেন, এই চারটি হল মেন টপিক।
ঠিক তাই,
এই চারটি মেন টপিককে সেগুলোর সেই হিসেবে স্থান, মানুষ, তারপর সেরকম ম্যাটেরিয়াল, সেভাবে সারাংশ, সেভাবে ওয়েল্ডিংস, এই সব কিছু নিয়ে এই জিনিসগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠানে আসে, এই জিনিসগুলো ঘরে আসে, কেননা যতক্ষণ পর্যন্ত এই, এটি হলো অ্যাকশন প্ল্যান যা আপনার সাথে ডিসকাস করছি, সেটাকে অ্যাকশন প্ল্যান বলা হয়। এটা অ্যাকশন প্ল্যান ভাই, কিভাবে হবে? তা এটা আমার নগণ্য পরামর্শ অনুযায়ী, আচ্ছা কিতাবসমূহ এর মধ্যেও আছে, তাছাড়াও আমার ধারণা মতে সিরাতুল জিনান যে তফসির আছে তাতে এই বিষয়ের উপর আপনি অনেক কিছু জানতে পারবেন। মিশকাত শরীফের ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ারখান নেমি রহমতুল্লাহ তাআলা, অর্থাৎ আমি আপনাকে সহজ সহজ কিতাবের রেফারেন্স দিচ্ছি, এটা দেখুন। আমির আহলে সুন্নাতের অনেক কিতাব আপনি পেয়ে যাবেন, এই বিষয়ের উপর মাদানী চ্যানেলের অনেক বয়ান মজুদ আছে, অর্থাৎ অনেক অনেক সহজ। যেমন আপনারা এখন আমাকে দেখছেন এবং শুনছেন, আপনি আমাদের ওয়েবসাইট থেকে তথ্য নিন, www.dawatislami.net, আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। তাই আরজ করার উদ্দেশ্য হল এই, যদি আমরা সত্যিই নিজেদের চরিত্রের মধ্যে, নিজেদের কাজকর্মের মধ্যে এই বিষয়গুলো সঠিক করতে চান, তো মেহরবানি করে এটাকে সিরিয়াসভাবে নিতে হবে। এটা শুধু মাহে রমজানে পৌনে এক ঘন্টার প্রোগ্রাম করে আমি, আপনি এবং আমরা সবাই মনে করছি অনেক বড় পরিবর্তন এনেছি। এটা পরিবর্তন আনার ভিত্তি হতে পারে, এটা তার ভূমিকা হতে পারে। এটা অ্যাওয়ারনেস কম্পেয়ারিং এর মডেল হতে পারে, কিন্তু ডেফিনেটলি এটা এমন নয় যে আপনি তার পুরনো অভ্যাসকে মুহূর্তে বদলে দেবেন। তো সিভিক সেন্স হল মানুষের থাকা করা ম্যানার্স, ম্যানার্স অফ লাইফ। এটা খুব ইম্পর্টেন্ট, আমি পার্সোনালি খুবই সিরিয়াসলিভাবে নিয়ে থাকি এই টপিকটি। আমি খুবই সিরিয়াসলি নিয়েছি, এমন নয় যে আমি শুধু বাংলাদেশের কথা বলছি। আমি বাহিরের দেশে গিয়েছি, তাদের বসার ধরন এমন, সত্যিই বলছি এর সম্পর্ক শিক্ষার সাথে নেই। অনেক ভালো ইংলিশ বলে কিন্তু তাদের কোনো ম্যানার্সই নেই। তারা কীভাবে খায় দেখলে ঘৃণা আসবে, আপনাকে বলছি। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, আমি পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়েছি, আমি পৃথিবীর অনেকের সাথে উঠাবসা করেছি। আর স্পষ্ট কথা মনে হয় যে এটা কি কোনো কথা হল, আমি জানি বা না জানি তা বিষয় নয়। বিষয় হলো এই, আমি দাওয়াত ইসলামের মাধ্যমে কি শিখেছি, কি বুঝেছি, কি পড়েছি। আমি এই সম্পর্কে সিরাতে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম সাহাবাই কেরাম হাদিস আয়াত বর্ণনাসমূহ যা কিছু শিখেছি বুঝেছি। এমন কোনো কোনো অভ্যাস হয় যা স্বয়ং আমার মাঝেও হবে, আমি বের করে দিতে চাচ্ছি, বের হচ্ছে না। অভ্যাসগুলো যদি সামনে দেখা যায় ঘৃণা আসবে, নিজেরও আসবে। তো সারা পৃথিবীর জাতিসমূহ কালচারের অবস্থা যদি আমি বর্ণনা করি, কালচারের অবস্থা তেমন ভালো নয়। আমি আপনাকে অনেক ক্লিয়ারলি বলছি, অনেক পড়ালেখা জানা দাবি করা, শিক্ষিত হিসেবে দাবি করা, যাদের ল্যাঙ্গুয়েজ, যাদের প্রফেশন উঁচু মানের, কিন্তু ম্যানার্স আলাদা জিনিস, শিক্ষার মাধ্যমে সংস্পর্শ আসে। সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম খাবার খাচ্ছিলেন, তার সাথে অন্যরাও খাবার খাচ্ছিলেন। তিনি এভাবে কিছু ইরশাদ করলেন যে বাবা তোমার দিক হতে খাও। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছিলেন, তিনি খাবারের সময় খাবারের আদব বয়ান করলেন, তিনি ওঠা বসাতেও তিনি নিজের কাপড়ের ব্যাপারে, চুলের ব্যাপারে, অনেক জিনিসের ব্যাপারে তিনি আদব বয়ান করলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম রীতিনীতি বয়ান করলেন, এগুলো সংস্পর্শ এবং এই জাতীয় বিষয়গুলোর মাধ্যমে আসবে, যা আমার, আমি জানি না যে কখন এই মুহূর্তে দাওয়াত ইসলামী ছাড়াও আরও যত আশিকানে রসুল আছেন তাদের সম্পর্ক কোথায় কিভাবে রয়েছে। কিন্তু যদি এই জিনিসগুলো আমরা প্রপারলি নিয়ে নিই, যদি চরিত্র গঠনের ব্যাপারে খুব বেশি চেষ্টা করি, তো আমরা নিরাপদ থাকব। আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মমতা সৃষ্টি হবে, ভালো পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ।
এই যে স্বভাব ইনস্ট্রাকশন ফলো না করা,
এই ব্যাপারে
আপনি কিছু আলোকপাত করুন।
সমাধান কি?
মানুষেরা কমপক্ষে রুলসকে ফলো করে এবং ব্যক্তিবর্গের কথা মান্য করে, এটা কিভাবে হবে? এমন স্বভাব কিভাবে সৃষ্টি হবে? ঠিক আছে, যখন বোঝানো হচ্ছে তার মেনে নেওয়া উচিত।
বলেছি, শুরু হতে যদি শিক্ষা দেওয়া না হয় সন্তান একঘেয়েমি হবে, কথা শুনবে না। যদি শিক্ষা দেওয়া হতো তবে মানত। তো স্বভাবগতভাবে একঘেয়েমি এসে পড়ে, স্বভাবের মধ্যে একঘেয়েমি চলে আসে, কথাবার্তা মানে না। শিশুরা এমনই, যেমন হামিদ ভাই আমার নাতিকে নিয়ে এসেছেন, ঠিক আছে, সে এখানে আসতে চাচ্ছে না, এখানের পরিবেশ অনুকূল হচ্ছে না, তো গেট হতে সে চলে গেল, ঠিক আছে, না না করা, স্বভাবের মধ্যে হয়। অনেক সময় মানুষের স্বভাবের মধ্যে না মানাটা আসে, কখনো কখনো না মেনে সে বড় জুডিশিয়ারি করে থাকে, ভাই এটা এমনি লিখে দিয়েছে, ভাই এমনি লিখে দেওয়া হয়নি। পৃথিবীতে কিছু রুলস রেগুলেশন আছে, আপনি তো পৃথিবীতে আছেন, বনে জঙ্গলে তো নেই, আপনি বনে জঙ্গলে থাকছেন না, আপনি শহরে থাকছেন, আমরা পশুদের সাথে থাকি না, আমরা মানুষের সাথে থাকি। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। মানুষের সাথে বসবাসের কিছু প্রধান নিয়মরীতি রয়েছে, পরস্পরে থাকার জন্য কিছু নিয়মরীতি মেনে থাকি, সেগুলো বুঝতে হবে।
মারহাবা, কল চালিয়ে দিন।
আজকের বিষয় সংক্রান্ত আমার প্রশ্ন হলো, কিছু লোক কেবল নিজের ব্যক্তিগত কাজের জন্য মসজিদে যায়, যেমন যদি বাইরে কোনো কাজ থাকে, দোকানপাট ইত্যাদি, যদি পানি পান করতে হয় তবে মসজিদে যায়, ওয়াশরুম করতে হয় তবে মসজিদে যায়, এগুলো ব্যতীত মসজিদে যায় না। এই ব্যাপারে কিছু ইরশাদ করুন। মসজিদকে নিজের প্রয়োজনীয় কাজে ব্যবহার করার কি বিধান রয়েছে? আপনি এই ব্যাপারে উত্তর প্রদান করুন।
আপনাকে জিজ্ঞাসা করেছে,
আমাকে সম্বোধন করে ইনি আপনার নিকট
বিষয়টি এনেছেন এবং তিনি হয়তো সেই সময় কল করেছেন, আপনাকে জিজ্ঞাসা করেছে, উত্তর দিন, কোনো অসুবিধা নেই।
না, এটা সঠিক নিয়ম নয়। মসজিদ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য, ইবাদতের জন্য যাওয়া উচিত, এবং বিশেষ করে যে পানি ভর্তি করে নিয়ে যায় তাদের সে ব্যাপারে চিন্তা করা উচিত। যদি শরীয়ত এবং প্রচলিত নিয়ম মতে পানি নিয়ে যাওয়ার অনুমতি না থাকে, তবে এভাবে মসজিদ থেকে পানি নিয়ে যাওয়া জায়েজ হবে না। আমির আহলে সুন্নাত এ ব্যাপারে চাঁদা সম্পর্কিত প্রশ্নোত্তর কিতাবেও বর্ণনা দিয়েছেন। মসজিদে ইবাদতের জন্য যান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যান।
দেখুন, মার্কেটে মসজিদ হয়ে থাকে যাতে বাথরুম ইত্যাদি বানানো হয়, ওয়াশরুম টয়লেট বানানো হয়, মার্কেটের লোকদের জন্য ব্যবহার করার হয়তো প্রচলন থাকে। আমার ধারণা হলো প্রচলিত নিয়মরীতিকে লক্ষ্য রাখতে হবে।
আপনি ঠিক বলেছেন, এই পদ্ধতিতে ঠিক নয় যে মসজিদে যাচ্ছেন না, ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য যাচ্ছেন না, অন্য কাজের জন্য, পানি ভর্তি করে আনার জন্য যাওয়া, এই বিষয়টিও চিন্তার বিষয়।
আল্লাহ তাআলা তৌফিক দিক, মসজিদে গিয়ে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুক।
আমিন, আমিন।
জি,
সৈয়দ ইকরাম আত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, নিগরানী সূরা চমৎকার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকেন, হাসি মুখে আলোচনা করেন। আল্লাহ পাক নিগরানী সূরার মাদানী ফুলকে অনুধাবন করার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হাজি আব্দুল হাবিব আত্তারি সাহেব ঠিকই বলেছিলেন যে নিগরানী সূরা যেন ঘরোয়া কর্মকাণ্ডে পিএইচডি করেছেন। ঘরের প্রতিটি মেম্বার এটা মনে করেন যে হাজি ইমরান সাহেব আমাকেই বুঝাচ্ছেন। অনেক মানুষের খারাপ অভ্যাস পরিবর্তন হয়েছে, তাই নিগরানী সূরার নিকট আমার আবেদন হলো যে এমন মাদানী ফুল প্রদান করুন যেন প্রতিটি ঘরে মাদানী পরিবেশ চলে আসে।
আজকে আমার নিয়ত ছিল বাহিরে বেশি থাকার, আপনি যদি আমাকে ঘরের মধ্যে দাওয়াত দিতে চান পুনরায় ঘরে চলে আসব, আমার পক্ষ থেকে বাধা নেই। যেহেতু আমরা কন্টিনিউ ঘরের কাজকর্ম নিয়ে ডিসকাস করছি, তাই আজ আমরা নিয়ত করছি ঘরের বাহিরের কিছু অবস্থা এবং ঘটনা এবং তাদের অভ্যাসকে ডিসকাস করব। যদি ঘরে উত্তম পরিবেশ তৈরি করতে চান, এর জন্য কর্মকে উত্তম বানাতে হবে। পরিবেশ তৈরি হয় কাজকর্মের দ্বারা, তাতে নম্রতা, হাসি মুখ, ধৈর্য, মমতা, ভালোবাসা, একে অপরকে সহযোগিতা। এখন আপনি খাবার শেষ করে ফ্রি হলেন, প্লেট এভাবে ঘরের মধ্যে পড়ে আছে, তা তোলার জন্য কেউ নেই এবং ডাক দিচ্ছে, ভাই প্লেট তুলে নিন, তুলে নিচ্ছি, তুলে নিন, তুলে নিচ্ছি। ভাই তা তুলে নিয়ে কিচেনের মধ্যে রেখে দিতেন, আপনি তো ফ্রি আছেন, প্লেট তো তুলে নিলেন, এখন বলবেন না আমি দস্তরখানা তুলব না, না আমি তা উঠাতে পারবো না, ভাই তুলে নিন, এভাবে পানি পড়ে গেল, আমি এটা পরিষ্কার করব না, যে ফেলেছে সে পরিষ্কার করবে। এভাবে আমরা যারা একজন অন্যজনের উপর চাপিয়ে দেই, এভাবে ঘরের পরিবেশ তৈরি হয় না। ঘরের মধ্যে সবাইকে পরস্পরের সাথে সহজ তৈরিকারী পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থাৎ এমন নয় যে একজনের বিবেক তৈরি হলো যে ঠিক আছে আজকের পর থেকে আমি সহজ তৈরি হব, বুঝতে পারবে যে এক সপ্তাহ পর তার সহজ তৈরির নিয়ত এক্সপায়ার হয়ে গেল, এমন সহজের নামে সে আমার উপর আরও 10টি কাজ চাপিয়ে দিল। তাই মিলেমিশে কাজ করুন, বরং আপনাকে পরামর্শ দেব, অগ্রসর হয়ে কাজ করুন, আপনি সামনে অগ্রসর হন, একে অপরকে সহযোগিতা করুন। এবং এ ব্যাপারে আপনাদের নিকট আমার একটা অনুরোধ হলো, যদি আপনি এতটুকু বড় হন, এত বড় হয়েছেন, যখন আপনি তুলতে পারছেন, রাখতে পারছেন, কাজ করতে পারছেন, তো চেষ্টা করুন যে আপনার আম্মার এসব কাজে যেন কষ্ট না হয়। মা আপনাকে লালন পালন করে বড় করেছেন, এক এক করে জিনিস নিয়ে আপনাকে দিয়েছেন, এখন আপনি এমন পজিশনে পৌঁছেছেন যদি এখন আম্মা কিছু না করলেও ইনশাল্লাহ কাজের মধ্যে পার্থক্য হবে না। যদি আম্মা নিজের খুশিতে নিজের অন্তর থেকে দু চারটি কাজ করাতে চান, করাও উচিত, বসে থাকা ঠিক নয়। এ কারণে অনেক সময় শরীরের মধ্যে কিছু প্রবলেম তৈরি হয়, কিন্তু পিতা হোক মাতা হোক তাদের জন্য একটা সহজ এবং কমফোর্টেবল জোন ঘরে তৈরি করার চেষ্টা করা উচিত। এভাবে যদি পরস্পর সহযোগিতা করেন, ঘর ভালো থাকবে। দেখুন, একটা কোম্পানি অর্থাৎ একটা টিমওয়ার্ক, টিমওয়াইজ। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে খুবই সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে কোনো কাজের দায়িত্ব দিতেন, তারপর নিজের দায়িত্বের মধ্যেও কাজ নিতেন।
আল্লাহু আকবার!
যেন এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই যে লিডারশিপ, স্কিলস ডেভেলপমেন্টের উপর অনেক বই আছে, কেবল নবী পাকের সিরাত পড়ুন। আপনি ঘরে কিভাবে অবস্থান করবেন, আপনি জীবন কিভাবে অতিবাহিত করবেন, সব কিছু সেখানে পেয়ে যাবেন।
মারহাবা, জি কল।
হাজি সাহেবের অনুষ্ঠান স্বামী স্ত্রী অধিকার সম্পর্কিত ছিল, আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখেছি। সে সময় আমার ঘরে অনেক প্রবলেম চলছিল, আপনার অনুষ্ঠান আমাদের অভ্যাসসম দেখার সুযোগ হলো। আমরা উভয়ে খাবার খাচ্ছিলাম, আমি এবং আমার স্ত্রী। তার একদিন পূর্বে আমার ঘরে ঝগড়া হয়েছিল, আমরা একে অপরের ব্যবহারের কারণে পরস্পরের মধ্যে বিরোধ দেখা দিল। আপনার অনুষ্ঠান টিভিতে চলছে, তিনি রিমোট ঘুরাচ্ছেন, হঠাৎ আপনার অনুষ্ঠানের ব্রেক লেগে গেল। আমরা উভয়ে একসাথে খাবার খাচ্ছিলাম, যখন আপনার ক্লিপ শুনলাম তখন আমার এমন অনুভূতি হচ্ছিল যে যেমন হাজি সাহেবকে আমাদের সম্পর্কে কেউ যেন বলেছেন, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি আমাদের ঘর সম্পর্কে ছিল। তখন সেই মুহূর্তে আমার মানসিকতা তৈরি হলো যে ওগো, হাজি সাহেব যা কিছু করছেন তা আমাদের ঘর বাঁচানোর জন্য করছেন। এবং আমার স্ত্রী ও এমন অনুভব হলো যে এক বড় ভাই তার এক বোনকে বুঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ সেই মুহূর্তে আমরা পরস্পর মীমাংসা করে নিলাম এবং অতীতে আমাদের সাথে যা ছিল তার নেই। এখন আমরা এই অবস্থায় আছি যে আমাদের মাঝে যেন কিছুই হয়নি। হাজি সাহেব, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখুক, আপনি আমাদের ঘর সংসার বাঁচালেন। আল্লাহ পাক আপনাকে দিন ও দুনিয়ার কল্যাণ দান করুক, আমাদের জন্য দোয়া করুন, আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য। আল্লাহ পাক সবাইকে নিরাপদ রাখুক।
আল্লাহ তাআলা আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুক। প্রিয় নবীর ওসিলায় আপনার ঘর কখনো বিরান না হোক। যারা পরস্পর বিবাদ করছেন তাদের উচিত পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। আর আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন তার রহমত দ্বারা ক্ষমা করুক। আমি আপনার শুকরিয়া আদায় করছি, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, আপনি শুনেছেন আর কবুল করেছেন। শ্রবণ করা অনেক মানুষ শ্রবণ করেন, আপনার সৌভাগ্য হয়েছে তাই শুনেছেন এবং কবুল করেছেন, শুনেছেন এবং কবুল করেছেন। আর আমাদের দ্বারা যা ভালো আমল হবে তা কেবল আল্লাহর রহমত এবং দয়ার মাধ্যমে হবে।
হাযা মিন ফাদলি রাব্বি,
একমাত্র আল্লাহই তিনি দয়া করেন, রহমত করেন। আল্লাহ তাআলাই যেন আপনার ঘরকে রক্ষা করা অথবা আপনার এই অবস্থাকে ভালো করার ইচ্ছা পোষণ করলেন, আর একটা পথ খুলে দিলেন। আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করবেন কম হবে। উভয়কে পরামর্শ দেব, কমপক্ষে দুই রাকাত শুকরানা নামাজ পড়ুন অথবা সাজদায় শুকরানা অবশ্যই করুন। আর এভাবে এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে যারা কল করেছে আপনাদের সবাইকে আমি এটা বলবো, আপনারা ঝগড়া করার জন্য বিবাহ করেননি, একে অপরের সাথে মহাব্বত ভালোবাসা তৈরি করুন এবং ক্ষমা করুন। আমি আপনাকে সত্যি বলছি, ক্ষমার মাধ্যমে সংসার বেঁচে চাই। মনকে বড় করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাকের ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন, আল্লাহ চাইলে আপনি এর ফলাফল দেখতে পাবেন। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন, অর্থাৎ সে ইজ্জত পায়। আপনি বিনয়ী হন, সংসার বাঁচানোর চেষ্টা করুন। আমি আপনাকে বলছি, অনেক স্বামী এমন যারা বাহ্যিকভাবে দেখতে ভীতু, তারা আসলে ভীতু নয়। হয় না, আমি আপনাকে বলছি তারা ভীতু নয়, সংসারের জন্য চুপ থাকে। কিছু বললে সংসার ভেঙে যাবে, সন্তান বেসাহারা হয়ে যাবে, স্ত্রী স্বামীহীন হয়ে যাবে, তো এই জন্য সবসময় নীরব থাকার চেষ্টা করে। মানুষ বলে নীরব কেন, সে নীরব নয়, সংসার বাঁচানোর জন্য নীরব। অনেক মহিলারা খুবই সহনশীল হয়, সবসময় চুপ থাকে, তারাও চায় যে তাদের সংসার টিকে থাকুক। এমন নয় যে তারা প্রতিউত্তর দিতে পারে না, তাদের মুখে তো জিহ্বা আছে, সম্ভবত তারাও মুখ খুলতে পারে, কিন্তু তারা মুখে কিছু না বলা, তাদের চুপ থাকা, কিছু বলতে গিয়ে ভয় পায় যে অবস্থা খারাপ হয়ে যায়, এটি ভালো অভ্যাস একজন স্ত্রীর মাঝে। যদি তা আপনার মাঝে থাকে আপনি বলুন আমি বলতে পারি না আর আমি চুপ হয়ে যাচ্ছি, আপনার ভালো অভ্যাস, অনেক ভালো অভ্যাস, তা গ্রহণ করুন। এবং মানুষের উচিত হলো যেখানে আল্লাহ এবং তার রসুলের অবাধ্যকতা দেখবেন সেখানে আপনার অসন্তুষ্ট থাকা উচিত এবং সেখানে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অনুযায়ী নিজের ঘরে সিস্টেম তৈরি করা উচিত। এমনই এভাবে মহাব্বত এবং ভালোবাসার সাথে থাকুন। আমি আন্তরিকভাবে আপনার কল শুনে এত অন্তরে প্রশান্তি মিলেছে আর এত ভালো লেগেছে, আমার এত যে ভালো লেগেছে সম্ভবত যারা দর্শক শ্রোতা আছেন অধিকাংশ দর্শকের চোখে হয়তো জল চলে এসেছে, যে এতে কি হয় যে মুসলমানদের অন্তর খুশি হয়, কি আশ্চর্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে
আল্লাহ,
এবং অসন্তুষ্ট কে হয়েছে জানেন? শয়তান। সম্ভবত সে নিজের মাথার উপর মাটি ঢালছে, সে নিজের আগুনে জ্বলে পুড়ে শেষ হচ্ছে। যখন আপনারা পরস্পরকে ক্ষমা করেন, নিজের সংসারকে বাঁচান, সমাজে সম্মান বাঁচান, তখন শয়তান ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। এবং আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজ করুন।
মারহাবা,
অনেক মোবারকবাদ। আমি আপনাকে অনেক অনেক মোবারকবাদ দিচ্ছি, মাশাআল্লাহ।
মারহাবা, জি কল। আচ্ছা, আমি আরজ করি। আপনি বলছিলেন চ্যানেল চেঞ্জ করতে করতে এখানে থামলেন, আপনি মাদানী চ্যানেলের এখানেই থামুন, এর আরও পরিবর্তন অর্জন করুন, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি কল।
আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি আপনার এই প্রোগ্রাম প্রতিদিন দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর প্রোগ্রাম মসজিদ সম্পর্কে, তাই আমি মসজিদ সম্পর্কিত বিষয় আরজ করছি। আপনার যদি মর্জি হয় তবে কিছু আলোকপাত করবেন। আমাদের এলাকার মসজিদে ফজরের নামাজের জামাতের সাথে হয়, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর প্রতিদিন দরুদ শরীফের জিকির হয়, আমরা সেখানে হাতে তসবি নিয়ে দরুদ শরীফ পড়ি, সেখানে কিছু লোক মাঝখানে বসেন আর কিছু লোক পেছনে চলে যায়, আমরা অনেক তসবি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করি, নিজেরা উঠে এসে তসবি নেন না, তাই এই ব্যাপারে যদি কিছু আলোকপাত করতেন, কিভাবে তসবি নিয়ে যাবে যেহেতু এটা মসজিদে আদবের পরিপন্থী, এবং যারা 2-3 ফুট দূরত্বে বসেন তাদের জন্য তসবি ওটা যে নিক্ষেপ করা হয়, তাই এই ব্যাপারে শরীয়তের বিধান মতে কিছু আলোকপাত করলে আমরা ধন্য হব।
আল্লাহ তাআলা আপনাকে খুশি রাখুক, এবং মাশাআল্লাহ নামাজের পর জিকির আজকার করা, তসবি পড়া, দরুদে পাক পড়া, এটি ভালো অভ্যাস। আর মসজিদে হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, জিকির করার জন্য। কিন্তু আপনি যেটি নোটিস করেছেন, নিশ্চয় আপনি ছাড়া অনেকে নোটিস করেছে, আর এভাবে নিক্ষেপ করা সাধারণত আমাদের এখানে ভালো মনে করা হয় না। ম্যানার্স, চরিত্র, আদর্শ এটাই বোঝায় যদি কেউ কিছু চায় তো নিজে উঠে দিয়ে দিন, অথবা খোঁজার পরিবর্তে উঠে এসে বাস্কেট বা এ ধরনের কিছু রাখা হয়েছে কোনো কোনো জায়গায়, তো এসে নিজে নিয়ে নিন, করে নিন, কিংবা উঠে দিন, এইভাবে মসজিদে ছুঁড়ে ফেলে। মসজিদ ছাড়াও আমাদের এখানে অনেক মানুষ আছে যারা জিনিস ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে দেওয়ার পরিবর্তে আমার খেয়াল হলো উঠে দেওয়া, এটা আপনার আদর্শের পরিচয়।
মারহাবা, জি কল।
নিগরানি সুরার অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ খুব সুন্দরভাবে চলতেছে, ইলমের মধ্যে অনেক বরকত হচ্ছে। আল্লাহ পাক হাজী সাহেবকে, মাদানী চ্যানেলকে বদনজর থেকে রক্ষা করুক। হাজী সাহেব, যখন দোকানে গ্রাহক আসেন, দোকানদার অনেক রকমের লাইট জ্বালিয়ে দেন, জিনিসের রং হয় এক রকম কিন্তু লাইটগুলো জ্বালানোর কারণে অন্যরকম দেখায়, এমন করা কি দোকা দেওয়া হবে? অথবা যখন দোকানদারের নিকট গ্রাহক আসেন অন্য কোনো দোকান থেকে, যখন তিনি 1200 টাকা দিয়ে স্যুট নিয়ে আসেন, দোকানদার তাকে জিজ্ঞাসা করেন কত দিয়ে নিয়েছেন, তিনি বলেন 1200 টাকা দিয়ে, দোকানদার বলেন আমার কাছ থেকে 800 টাকা দিয়ে নিতে পারতেন, বরং সেটার দাম হবে 900 টাকা, তিনি অন্য দোকানের গ্রাহক হাত ছাড়া করার জন্য এমন বলে থাকেন, তিনি সেই দোকানে গিয়ে বলেন অমুক দোকানদার 800 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি 1200 টাকা নিলেন এবং তাকে ভালো মন্দও বলেন, দোকানদারের প্রতিও আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, এমন অভ্যাস থাকা কেমন? এই ব্যাপারে মাদানীফুল প্রদান করুন।
যদি কাপড়ের দাম 1200 টাকা হয় তো কাস্টমার বলে আমার কাছে 800 টাকা আছে, 800 টাকাই নিন, এতে মূলত কাস্টমারকে ভাগিয়ে দেয়া তার উদ্দেশ্য নয়, তখন তাকে কি হুকুম দিবেন?
কোনো হুকুম নেই।
যদি তার নিয়ত হয় গ্রাহককে ভাগিয়ে দেওয়া মিথ্যা বলা, এই জন্য সে 1200 টাকা সঠিক দাম দিয়েছিল, কিন্তু আমি সেই দোকানদারকে খারাপ বানাতে চাচ্ছি, যদি 800 টাকায় আমি তাকে সেই কাপড় দিই তাহলে তার কোয়ালিটিও তেমন হবে। আপনি দেখুন একই ব্র্যান্ডের অনেক কোয়ালিটি হয়, তিনি আপনাকে একই ব্র্যান্ডের দিবে কিন্তু কোয়ালিটি অন্য ধরনের হবে, ডেফিনেটলি সে ওই কাজ করছে, তার এই কাজ করা উচিত নয়, এ অভ্যাস ভালো নয়। লাইট বেশি জ্বালালে জিনিস ঝকমক করে, সুন্দর দেখায়, কিন্তু আল্লাহ না করুক সে যদি গ্রাহককে ধোকা দেয় তখন সে ধোকার দিকে চলে যাবে। যদি সে ধোকা দিতে না চায় তবে লাইট অফ রাখবে, কাস্টমার না থাকলে লাইট অফ রাখুন, যখন কাস্টমার আসলো লাইট অন করুন, যেন আলোতে সে কালার বুঝতে পারে। যদি আপনার উদ্দেশ্য থাকে গ্রাহককে ধোকা দেওয়া, তাহলে আপনি এতগুলো লাইট ইউজ করবেন। দেখুন, লাইট ছাড়া কাস্টমার কোয়ালিটি কীভাবে বুঝবে?
এভাবে মিক্সার লাই হয়ে থাকে, যেমন কোনো কোনো সমস্যা গ্রিন লাইট থাকে, হোয়াইট লাইটও থাকে, যখন সবগুলো একসাথে জ্বলে।
তো এইভাবে মাদানী মুজাকারাই প্রশ্ন এসেছিল, ফ্রুটের দোকানে লাইট লাগানো হয়, আমি এটাই আরজ করছি, সে যদি ধোকা দেওয়ার জন্য এই কাজ করেন।
ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা প্রতিটি বিষয় নেগেটিভ হিসেবে নিতে পারি না, সব কিছুকে মাইনাস হিসেবে নিতে পারি না, ঠিক আছে? সব বিষয়কেও পজিটিভ হিসেবে নিতে পারেন না। যদি কেউ মদ খেলো, তাহলে তার থেকে ভালো কি বের করবেন?
ঠিক তাই।
কেউ যদি জুয়া খেলে, তার মধ্যে ভালো দিক কি আছে? ঠিক আছে, কেউ যদি শরীয়তের অনুমতি ছাড়া দিন রাত নামাজ ত্যাগ করে, তার পজিটিভ দিক কি আছে? কেউ যদি দাড়ি মুন্ডিয়ে ঘোরাফেরা করে, তারও পজিটিভ দিক কি আছে? প্রত্যেক জিনিসের যেমন পজিটিভ দিক বের হয় না, তেমনি প্রত্যেক জিনিসেরও নেগেটিভ দিক বের হয় না। আপনি যদি প্রত্যেক বিষয়ের মাইনাস দিক বের করেন, প্রত্যেক জিনিসের ভুল ধরেন, সে বেচারা ব্যাখ্যা দিতে থাকে, ভাই আমার এমন নিয়ত ছিল না। আপনি দেখুন, অনেক জায়গায় এমন দেখবেন তাদেরও এমন নিয়ত ছিল না। হতে পারে সে সঠিক বলছে তার নিয়ত ছিল না, কিন্তু আপনি তার ভালো নিয়তের উপর হস্তক্ষেপ করে আপনি মন্দ ধারণায় লিপ্ত থাকেন, অথবা তার গিবত করছেন, না জানি কত হারাম এবং নাজায়েজ কাজ করেছেন। তো এই ব্যাপারে আমার অনুরোধ হলো সালমান ভাই, যে প্রত্যেক বিষয়কে নেগেটিভ হিসেবে নেয়া এটাও জরুরি নয়। যে প্রত্যেক মানুষের অবস্থা এমন হয়েছে, পজিটিভ চিন্তাধারা আসে না, কিন্তু বলা হয় যে চোখে যদি পানি আসে তবে সব কিছু ঝাপসাই দেখবেন, তাই চোখের পানি মুছে চলা উচিত, তবে সব কিছু বাস্তব রূপে এবং পরিষ্কারভাবে দেখা যাবে। যা সাদা তাই সাদাই দেখবেন, যা কালো তা কালোই দেখবেন।
মদিনা মদিনা, মারহাবা, জি কল।
সাগে আত্মার মোহাম্মদ সাজিদ আত্মারি আরজ করছি, প্রোগ্রাম আমাদের অভ্যাসসমূহ চালু রয়েছে, অত্র প্রোগ্রামে নিগরানে সুরার আগমন, মারহাবা। নিগরানে সুরার দরবারে আবেদন হলো যে কিছু লোকের অভ্যাস ইফতারের পর চা পান করেন, আমারও রয়েছে, আপনারও কি এমন অভ্যাস ইফতারের পর চা পান করেন?
এখনো পর্যন্ত পান করিনি, অর্থাৎ আমি খাবারের পর চা পান করি।
মারহাবা মদিনা মদিনা, কি রকমের চা পান করেন? দুধের চা পান করেন?
চায় পান করি, যাকে চা বলা হয়।
গ্রিন টিও থাকে, যাকে গ্রিন টি বলা হয়?
না, আমি নর্মালি ঘরে যে চা বানানো হয় তাই খাই।
সেটা কেমন হয় তা ইনশাল্লাহ ঈদের দিন বলবো, যদি সুযোগ হয় নিগরানী সুরার সাথে বসার যদি ব্যবস্থা হয়ে যায়। সেই চা কেমন হয়? আলহামদুলিল্লাহ আমি পান করেছি, আপনার অপেক্ষা করুন।
আমি চা নিজে বানাই এবং খুব ভালো বানাই।
মদিনা মদিনা, আমি যেটা পান করেছিলাম সেটা আপনি তৈরি করেননি?
হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি চা নিজেই বানাই এবং খুব ভালো বানাই।
মারহাবা,
আমি হলাম কিচেন ফ্র্যাঙ্কলি মানুষ।
বাহ,
আমার কিচেনে কোন জিনিস কোথায় পড়ে আছে তা আমি এখন আপনাকে বলতে পারবো। কিচেনের মধ্যে তেমন কষ্ট হয় না, মূলত ঘরে সিস্টেম করা আছে, জিনিস সঠিক স্থানে থাকে। এমন নয় প্রত্যেক সপ্তাহে কিচেনের স্ট্রাকচার পরিবর্তন হয়, কিন্তু প্রত্যেক মানুষ কিচেন ফ্র্যাঙ্কলি হয় না, যদিও হয় তাও পরিবারের সহ্য হয় না, বলেন দয়া করে আপনি কিচেনে আসবেন না। যদি কেউ কিচেন ফ্র্যাঙ্কলি হতে চায়, কিচেনে গিয়ে যদি কোনো কাজ করতে হয় তো নিয়ম অনুযায়ী করুন, জিনিস সঠিক স্থান থেকে নিন, সঠিক স্থানে রাখুন। যদি সেই জিনিস যেমন চা বানালেন, চায়ের পাতিল হবে, কেটলি নিলেন এবং তা পুনরায় ধৌত করার জন্য সিঙে রেখে দিন, তো চা পাতার কোটা যেখান থেকে নিলেন সেখানেই রেখে দিন। হাঁড়ির মধ্যে পাতা দেওয়ার সময় কিছু নিচে পড়ে গেল, চিনি ঢালার সময় নিচে পড়ল, দুধ ঢালতে গিয়ে নিচে পড়ল, আর যখন চা রেডি হল এবং কিছু চুলার উপর পড়ল, আর তিনি কাপ নিয়ে চা ঢাললেন এবং যে ছাঁকনি ছিল সেটাও সেখানে পাতাসহ রেখে দিলেন, এখন যখন শেষ হলো চায়ের কাপ নিয়ে বলছে আমি চা বানিয়েছি, বলতে বলতে বাহিরে আসা, আপনি চা বানাবেন না, আপনার চা আপনি খান, আমরা এর চেয়ে সহজ ভালো চা আপনাকে বানিয়ে দেব, আপনি দুই মিনিট চায়ের জন্য দশ মিনিটের কাজ আমাদের জন্য রেখে দিলেন। তো এমন মানুষেরা কিচেন ফ্র্যাঙ্কলি হয় না, জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি কোনো জিনিস এভাবে কিচেনে পড়ে যায় তা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, চুলাও পরিষ্কার করুন, আমরা করতে পারি, আমরা ময়লা করেছি তাই পরিষ্কার করতে অসুবিধা কি? তো
এভাবে কি চা সিদ্ধ হয়ে পাতিল থেকে চুলার উপর গড়িয়ে পড়েছিল? আচ্ছা, এভাবে হয়েছে,
কয়েকবার হয়েছে, দুই একবার হয়তো হয়েছে।
চা বানানোর সময় মনোযোগ দেন না, আপনার মনোযোগ কি অন্যদিকে থাকে?
ভুল হয়েছে, এই কথা তো ঘরের মানুষও বলে না।
আল্লাহু আকবার,
তো ভুল তো হয়ে যায়, আপনার থেকে যদি ভুল না হয় তা আলাদা কথা,
আমার থেকে
তো ভুল হয়ে যায়। তো হয়ে যায় এমন দিন রাত যে 10 বার চা বানাই, যেমন ঘরের মহিলাদের থেকেও চা পড়ে যায়। তো এমন হয় না যে চা গড়িয়ে পড়ল, কিন্তু আলহামদুলিল্লাহ পরিষ্কার করার একটি মন মানসিকতা রয়েছে। ঠিক আছে, এগুলো ওই সময় হবে যখন কেউ ঘরে জাগ্রত নেই, ঘরওয়ালি বলে আমাকে কেন বলেননি, আমি আপনাকে বানিয়ে দিতাম। তো এটা নর্মালি সে সময় হয়, কিন্তু তারপরও আমাকে ঘরে কাজ করতে দেয় না। কাজ অর্থাৎ এমন নয় যে আমি যাব তারা বলে আমরাই আছি, তারা আমাকে ঘরে কাজ করতেই দেয় না। যখন আপনি শুয়ে আছেন, আরাম করছেন, কেউ নেই, তো সবাইকে ডাকা, চা দিতে বলা, এক কাপ চায়ের জন্য বাকিদের ঘুম নষ্ট করার কি দরকার, নিজে চা বানান, রাতে দেরি করে আসতেন, খেতে হবে, উঠে গিয়ে খাবার গরম করা, যাই হোক খাবার যদি গরম করতে না পারেন, আমি সহ যত যুবক ইসলামী ভাই আছেন, যদি খাবার গরম করতে না পারি, ওভেন আছে, গ্যাসের চুলায় খাবার গরম করতে হবে, গরম করে খেতে হবে, প্লেট নিয়ে খেতে হবে, আমরা দস্তরখানাও বিছাতে পারি না, এর জন্য সামান্য কিছুটা ওয়ার্কিং তো করতে হবে, আমারই তো ক্ষুধা লেগেছে, আমাকেই খেতে হবে, এর জন্য কারো ঘুম নষ্ট করার কি প্রয়োজন। হ্যাঁ, আপনাকে পরের দিন তারা উঠে বলবে ময়লা করে ফেললেন, আপনি আমাদেরকে বলতেন, কিন্তু জেনারেলিভাবে তারা আপনাকে বলবে আপনি আমাদেরকে ডেকে বলতেন, করে দিতাম। কিন্তু আমার পরামর্শ হলো এই যে এভাবে তাদেরকে কষ্ট না দেয়া তা ভালো, এগুলো আমরা করতে পারি। এরপর পরিষ্কার করুন, ফ্রিজ থেকে কিছু নিলে তা ফ্রিজে রেখে দিন, প্লেট ময়লা হলে তা আপনি ধুয়ে রেখে দিন, যদি ধুয়ে রাখতে না পারেন তবে সিঙে রেখে দিন, যে স্থানে আমরা খাই আল্লাহ না করুক যদি তা ময়লা হয়ে যায় তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ময়লা ফেলে দিই, যে দস্তরখানা আপনি জমিনে বিছিয়ে তার উপর খাবার খান। আমি আমির আহলে সুন্নতের স্বভাব লক্ষ্য করেছি, মাশাআল্লাহ, যদি রেক্সিন বিছিয়ে খাবার খাওয়া হয় তো সে রেক্সিন খাবারের পর সালমান ভাই ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করার জন্য আমির আহলে সুন্নত বলেছেন, ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন, কথাটি অনেক ইসলামী ভাই বোনদের কাজে আসবে যে আমরা এভাবে তুলে রেখে দেই, যখন পুনরায় বিছানো হয় দুর্গন্ধ আসে। তো রেক্সিনের ব্যাপারে আমি বুঝেছি, নিশ্চয় আপনারাও বুঝেছেন, যেমন রেক্সিন বিছানো আছে আর আপনি খাবার খাওয়ার পর তা ভেজা কাপড় দিয়ে একেবারে মুছে ফেললেন, তো এতে যেই সব জিনিসগুলো লেগেছিল তা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হওয়ার পর তা ভাঁজ করে রাখবেন না, এটাকে কাপড়ের মতো করে ঝুলিয়ে দিন যেন শুকিয়ে যায়। তো ইনশাল্লাহ এতে দুর্গন্ধও হবে না আর জীবাণুও সৃষ্টি হবে না।
মারহাবা,
এমন হিকমত জ্ঞান পরিচ্ছন্নতার ব্যাপারে তার কাছ থেকে আগ্রহ লাভ করা হয়। আল্লাহ আমির আহলে সুন্নাতকে দীর্ঘায়ু করুন, অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমের।